শ্রোতা বন্ধু, আপনার উপর শান্তি বর্ষিত হোক। আমরা আপনাকে আল্লাহর নামে শুভেচ্ছা জানাই। তিনি শান্তির প্রভু, তিনি তার তৈরিকৃত ধার্মিকতার পথ এবং তার সত্যময় শান্তি সম্পর্কে আমাদের জানাতে চান। আজকে আপনার অনুষ্ঠান ধার্মিকতার পথ আবারও উপস্থাপন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আপনি ইতিমধ্যে জানেন যে আমরা পাক কিতাবের ইঞ্জিল শরীফ পাঠ করছি, যা ঈসা মসীহের সুখবরের সাথে জড়িত। তিনি দুনিয়া পরিদর্শন করেছিলেন যাতে আদমের সন্তানেরা শয়তান, গুনাহ এবং চিরস্থায়ী বিচারের হাত থেকে নাজাত পেতে পারে। আমাদের গত অনুষ্ঠানগুলোতে আমরা দেখেছি যে ঈসা ইহুদিদের দেশের বিভিন্ন স্থানে পরিদর্শন করেছিলেন, শিক্ষা দিয়েছিলেন এবং রোগমুক্ত করেছিলেন। এইভাবে একটি বিশাল জনগণ তাকে অনুসরণ করেছিল। যাই হোক, বেশিরভাগ ধর্মীয় শাসকেরা তাকে হিংসা করত, কারণ তাদের ঈসার কথা ভুল প্রমাণ করার কোনো ক্ষমতা ছিল না এবং তার কেরামতি কাজ অস্বীকারও করতে পারত না। আজকে আমরা ইঞ্জিল শরীফ থেকে দেখব কিভাবে ঈসা বিশ্রামবারের দিন ধর্মীয় শাসকদের সম্মুখীন হয়েছিল। বিশ্রামবার ছিল সপ্তাহের শেষ দিন। ছয় দিন কাজ করার পর এই দিনটি আল্লাহ ইহুদিদের বিশ্রামের জন্য দিয়েছিলেন। ধর্মীয় শাসকেরা এই দিনের নিয়ম ভাঙার দোষে ঈসাকে দোষী করেছিলেন, কারণ ঈসা এই দিনে ভালো কাজ করেছিলেন। তারা এই অজুহাতটি ঈসাকে নিচু করার জন্য ব্যবহার করেছিলেন, কারণ তারা ঈসাকে দোষ দেওয়ার মতো কোনো কিছু খুঁজে পাচ্ছিলেন না। আসুন মথিলিখিত সুষমাচারের দ্বাদশ অধ্যায় পাঠ করি। কিতাব বলে,
একদিন ঈসা একটা শস্যক্ষেত্রের মধ্য দিয়ে যাচ্ছিলেন। সেই দিনটা বিশ্রামবার ছিল। তার সাহাবিদের খিদে পেয়েছিল বলে তারা শীষ ছিঁড়ে ছিঁড়ে খেতে লাগলেন। তা দেখে ফরিসিরা তাকে বললেন, শরীয়ত মতে বিশ্রামবারে যা করা উচিত নয়, দেখুন আপনার সাহাবিরা তাই করছে। ঈসা তাদের বললেন, দাউদ ও তার সঙ্গীদের যখন খিদে পেয়েছিল তখন তিনি কি করেছিলেন তা কি আপনারা পড়েননি? তিনি তো আল্লাহর ঘরে ঢুকে পবিত্র রুটি খেয়েছিলেন। নবী দাউদ ও তার সঙ্গীদের অবশ্য তা খাওয়া উচিত ছিল না, কেবল ইমামেরাই তা খেতে পারতেন। এছাড়া আপনারা কি তৌরাত শরীফে পড়েননি যে বিশ্রামবারে বায়তুল মকদ্দাসের ইমামেরা বিশ্রামবারের নিয়ম ভাঙলেও তাদের দোষ হয় না? আমি আপনাদের বলছি, বায়তুল মুকদ্দাস থেকেও বড় একজন এখানে আছেন। আমি দয়া দেখতে চাই, পশু কোরবানি নয়। কিতাবের এই কথার অর্থ যদি আপনারা জানতেন তবে নির্দোষীদের দোষী করতেন না। জেনে রাখুন, ইবনে আদমই বিশ্রামবারের মালিক।
ঈসার একশোরও বেশি নাম এবং উপাধি কিতাবে পাওয়া যায়। তার মধ্যে একটি উপাধি আছে যা তিনি প্রায়ই উল্লেখ করতে পছন্দ করতেন, ইবনে আদম। ইবনে আদম উপাধিটি আমাদেরকে স্মরণ করায় যে মসীহ নিজেকে আদম সন্তানরূপে নম্র করেছেন। এটি আমাদের কাছে তার গৌরব প্রকাশ করে, কারণ যিনি নিজেকে মানুষ হিসাবে নম্র করেছেন তিনিই আদমের সন্তানদের অধিকার এবং বিচারের মালিক। একটু চিন্তা করুন, আল্লাহর কালাম, রূহ, শক্তি এবং গৌরব পৃথিবীতে এসেছেন এবং একটি দেহ গ্রহণ করেছেন। হ্যাঁ, ঈসা ইবনে আদম ছিলেন, বিশ্রামবারের কর্তা ছিলেন এবং সমস্ত কিছুর কর্তা ছিলেন। যাই হোক, ফরিসিরা ঈসাকে গ্রহণ করেনি। আসুন আমরা শুনি তারপর কি হয়েছিল। কিতাব বলে,
পরে সেই জায়গা ছেড়ে ঈসা সেই ফরিসিদের মজলিশখানায় গেলেন। সেখানে একজন লোক ছিল যার একটা হাত শুকিয়ে গিয়েছিল। ঈসাকে দোষী করবার উদ্দেশ্যে ফরিসিরা তাকে জিজ্ঞাসা করলেন, শরীয়ত মতে বিশ্রামবারে কি কাউকে সুস্থ করা উচিত? ঈসা তাদের বললেন, ধরুন আপনাদের মধ্যে কারো একটা ভেড়া আছে, সেই ভেড়াটা যদি বিশ্রামবারে গর্তে পড়ে যায় তবে কি তিনি তাকে ধরে তুলবেন না? আর ভেড়ার চেয়ে মানুষের দাম তো অনেক বেশি। তাহলে দেখা যায় বিশ্রামবারে ভালো কাজ করা উচিত। তারপর তিনি লোকটিকে বললেন, তোমার হাত বাড়িয়ে দাও। সে তার হাতটা বাড়িয়ে দিলে পর সেটা ভালো হয়ে অন্য হাতটার মতো হয়ে গেল। তখন ফরিসিরা বাইরে গেলেন, এবং ঈসাকে হত্যা করবার জন্য তাঁর বিরুদ্ধে পরামর্শ করতে লাগলেন। সেই পরামর্শের বিষয়ে জানতে পেরে ঈসা সেখান থেকে চলে গেলেন। তখন অনেক লোক তার পিছনে পিছনে গেল। তাদের মধ্যে যারা অসুস্থ ছিল তিনি তাদের সবাইকে সুস্থ করলেন।
আমরা দেখলাম কিভাবে ফরিসিরা ঈসাকে ভুলভাবে দোষ দিয়েছিলেন, কারণ ঈসা তাদের সংস্কৃতিকে সম্মান করেনি। কি ভণ্ডতা! এই ধর্মীয় নেতাদের দিলে ক্ষুধার্ত এবং অসুস্থদের প্রতি কোনো মমতা ছিল না। তারা চাইত যেন লোকেরা তাদের সংস্কৃতি বিশ্বাস করে, আর সেজন্য বিশ্রামবারে কাজ করা নিষেধ ছিল। এটি আল্লাহ থেকে এসেছে। যাই হোক, ঈসা তাদের দুষ্ট দিলের কথা জানতেন এবং তাদের স্মরণ করিয়ে দিয়েছিলেন আল্লাহ কিতাবে কি বলেছেন, আমি দয়া দেখতে চাই, পশু কোরবানি নয়। এই কথাটির অর্থ যদি আপনারা জানতেন তবে নির্দোষীকে দোষী করতেন না। জেনে রাখুন, ইবনে আদমই বিশ্রামবারের মালিক। কিতাব বলে,
পরে লোকেরা ভূতে পাওয়া একজন লোককে ঈসার কাছে আনল। লোকটি অন্ধ এবং বোবা ছিল। ঈসা তাকে ভালো করলেন, তাতে লোকটি কথা বলতে লাগল ও দেখতে পেল। তখন সব লোকেরা আশ্চর্য হয়ে বলল, ইনি কি দাউদের সেই বংশধর? ফরিসিরা এই কথা শুনে বললেন, ও তো কেবল ভূতদের বাদশাহ বেলশবুলের সাহায্যে ভূত ছাড়ায়। ফরিসিদের মনের চিন্তা বুঝতে পেরে ঈসা তাদের বললেন, যে রাজ্য নিজেদের মধ্যে ভাগ হয়ে যায় সেই রাজ্য ধ্বংস হয়, আর যে শহর বা পরিবার নিজের মধ্যে ভাগ হয়ে যায় সেই শহর বা পরিবার টেকে না। শয়তান যদি শয়তানকেই বের করে দেয় তবে সে তো নিজের মধ্যেই ভাগ হয়ে গেল, তাহলে তার রাজ্য কি করে টিকবে? আমি যদি বেলশবুলের সাহায্যেই ভূত ছাড়াই তবে আপনাদের লোকেরা কার সাহায্যে তাদের ছাড়ায়? আপনারা ঠিক কথা বলছেন কি না আপনাদের লোকেরাই তা বিচার করবে, কিন্তু আমি যদি আল্লাহর রুহের সাহায্যে ভূত ছাড়াই তবে আল্লাহর রাজ্য তো আপনাদের কাছে এসে গেছে। এইসব ঘটনার পরে ঈসা জেরুজালেমে গেলেন, কারণ সেই সময় ইহুদিদের একটা ঈদ ছিল। জেরুজালেমে মেষ দরজার কাছে একটা পুকুর আছে, সেখানে পাঁচটা ছাদ দেওয়া জায়গা আছে। হিব্রু ভাষায় পুকুরটার নাম বেথেসদা। সেই সব জায়গায় অনেক রোগী পড়ে থাকত, অন্ধ, খোঁড়া, এমনকি শরীর যাদের একেবারে শুকিয়ে গেছে তেমন লোকও তাদের মধ্যে ছিল। একজন ফেরেস্তা সময়ে সময়ে ওই পুকুরে নেমে এসে পানি কাঁপাতেন, আর তারপরে যে প্রথমে পানির মধ্যে নামত তার যে কোনো রোগ ভালো হয়ে যেত। ওই সব রোগীরা পানি কাঁপবার অপেক্ষায় সেখানে পড়ে থাকত। ৩৮ বছর ধরে রোগে ভুগছে তেমন একজন লোকও সেখানে ছিল। অনেকদিন ধরে সে এইভাবে পড়ে আছে জেনে ঈসা তাকে জিজ্ঞাসা করলেন, তোমার কি ভালো হবার ইচ্ছা আছে? রোগীটি জবাব দিল, আমার এমন কেউ নেই যে পানি কেঁপে উঠবার সঙ্গে সঙ্গে আমাকে পুকুরে নামিয়ে দেয়। আমি যেতে না যেতেই আর একজন আমার আগে নেমে পড়ে। ঈসা তাকে বললেন, ওঠো, তোমার বিছানা তুলে নিয়ে হেঁটে বেড়াও। তখনই সেই লোকটি ভালো হয়ে গেল ও তার বিছানা তুলে নিয়ে হাঁটতে লাগল। সেই দিনটা ছিল বিশ্রামবার। এই জন্য যে লোকটিকে ভালো করা হয়েছিল তাকে ইহুদি নেতারা বললেন, আজ বিশ্রামবার, শরীয়ত মতে বিছানা তুলে নেওয়া তোমার উচিত নয়। তখন সে সেই নেতাদের বলল, কিন্তু যিনি আমাকে ভালো করেছেন তিনি আমাকে বলেছেন তোমার বিছানা তুলে নিয়ে হেঁটে বেড়াও। তারা সেই লোকটিকে জিজ্ঞাসা করলেন, কে সেই লোক যে তোমাকে বলেছে তোমার বিছানা তুলে নিয়ে হেঁটে বেড়াও? কিন্তু যে লোকটি ভালো হয়েছিল সে জানত না তিনি কে, কারণ সেই জায়গায় অনেক লোক ভিড় করেছিল বলে ঈসা চলে গিয়েছিলেন। এরপরে ঈসা সেই লোকটিকে বায়তুল মকদ্দাসে দেখতে পেয়ে বললেন, দেখো, তুমি ভালো হয়েছ, গুনাহে জীবন আর কাটায় না, যেন তোমার আর ক্ষতি না হয়। তখন সেই লোকটি গিয়ে ইহুদি নেতাদের বলল যে তাকে যিনি ভালো করেছেন তিনি ঈসা। বিশ্রামবারে ঈসা এইসব কাজ করছিলেন বলে ইহুদি নেতারা তাকে মেরে ফেলবার চেষ্টা করলেন। তখন তিনি সেই নেতাদের বললেন, আমার পিতা সব সময় কাজ করছেন এবং আমিও করছি। ঈসার এই কথার জন্য ইহুদি নেতারা তাকে হত্যা করবার জন্য উঠে পড়ে লাগলেন, কারণ তিনি যে কেবল বিশ্রামবারের নিয়ম ভাঙছিলেন তা নয়, আল্লাহকে নিজের পিতা বলে ডেকে নিজেকে আল্লাহর সমানও করছিলেন।
এখানে থামা যাক। কেন ধর্মীয় নেতারা ঈসাকে বিরক্ত করেছিলেন এবং তাকে হত্যা করতে চেয়েছিলেন? ঈসা বিশ্রামবারের বিরুদ্ধে কাজ করেছিলেন বলে কি তারা ঈসাকে হত্যা করতে চেয়েছিলেন? এটি আসলে সঠিক কারণ ছিল না। তারা এই জন্য ঈসাকে হত্যা করতে চেয়েছিলেন কারণ ঈসা বলেছিলেন আল্লাহ তার আব্বা। তারা এটি গ্রহণ করতে পারেনি যে ঈসা হচ্ছেন সেই মসীহ যিনি আল্লাহর উপস্থিতিতে এসেছেন, যার কারণে তারা বলেছেন ঈসা কুফরি করেছে, অর্থাৎ আল্লাহকে নিন্দা করেছে, এবং তারা চিৎকার করে বলেছিলেন তাকে হত্যা করো। কিন্তু কিতাব বলে,
এতে ঈসা সেই নেতাদের বললেন, আমি সত্যি আপনাদের বলছি, পুত্র নিজ থেকে কিছুই করতে পারেন না, পিতাকে যা করতে দেখেন কেবল তাই করতে পারেন, কারণ পিতা যা করেন পুত্রও তাই করেন। পিতা পুত্রকে মহব্বত করেন এবং তিনি নিজে যা কিছু করেন সমস্তই পুত্রকে দেখান। তিনি এগুলোর চেয়ে আরও মহৎ মহৎ কাজ পুত্রকে দেখাবেন, যেন পুত্রকে সেই সব কাজ করতে দেখে আপনারা আশ্চর্য হন। পিতা যেমন মৃতদের জীবন দিয়ে উঠান, ঠিক তেমনি পুত্রও যাকে ইচ্ছা করেন তাকে জীবন দেন। পিতা কারো বিচার করেন না, কিন্তু সমস্ত বিচারের ভার পুত্রকে দিয়েছেন, যেন পিতাকে যেমন সবাই সম্মান করে তেমনি পুত্রকেও সম্মান করে। পুত্রকে যে সম্মান করে না, যিনি তাকে পাঠিয়েছেন সে পিতাকেও সে সম্মান করে না। আমি আপনাদের সত্যিই বলছি, আমার কথা যে শোনে এবং আমাকে যিনি পাঠিয়েছেন তার কথায় ঈমান আনে তার অনন্ত জীবন আছে, তাকে দোষী বলে স্থির করা হবে না, সে তো মৃত্যু থেকে জীবনে পার হয়ে গেছে। আমি যদি আমার নিজের পক্ষে সাক্ষ্য দিই, তবে আমার সেই সাক্ষ্য সত্যি নয়, অন্য একজন আছেন যিনি আমার বিষয়ে সাক্ষ্য দিচ্ছেন, আর আমি জানি আমার বিষয়ে তিনি যে সাক্ষ্য দেন তা সত্য। আপনারা ইয়াহিয়ার কাছে জিজ্ঞাসা করে পাঠিয়েছিলেন আর তিনি সত্যের পক্ষে সাক্ষ্য দিয়েছেন। অবশ্য আমি মানুষের সাক্ষ্যের উপর ভরসা করি না, কিন্তু যেন আপনারা নাজাত পান সেই জন্য এইসব কথা বলছি। ইয়াহিয়াই ছিলেন সেই জ্বলন্ত বাতি যা আলো দিচ্ছিল। আপনারা কিছু সময়ের জন্য তাঁর সেই আলোতে আনন্দ করতে রাজি হয়েছিলেন, কিন্তু ইয়াহিয়ার সাক্ষ্যের চেয়ে আরও বড় সাক্ষ্য আমার আছে, কারণ পিতা আমাকে যে কাজগুলো করতে দিয়েছেন সেগুলোই আমি করছি, আর সেগুলো আমার বিষয়ে এই সাক্ষ্য দেয় যে পিতাই আমাকে পাঠিয়েছেন। সেই পিতা যিনি আমাকে পাঠিয়েছেন তিনি নিজেই আমার বিষয়ে সাক্ষ্য দিয়েছেন। আপনারা কখনও তার গলার আওয়াজ শোনেননি, চেহারাও দেখেননি, তাছাড়া তার কালাম আপনাদের দিলে থাকে না, কারণ যিনি তাকে পাঠিয়েছেন তাঁর উপর আপনারা ঈমান আনেননি। আপনারা পাক কিতাব খুব মনোযোগ দিয়ে তেলাওয়াত করেন, কারণ আপনারা মনে করেন তার দ্বারা অনন্ত জীবন পাবেন, কিন্তু সেই কিতাব তো আমারই বিষয়ে সাক্ষ্য দেয়, তবুও আপনারা জীবন পাবার জন্য আমার কাছে আসতে চান না। আমি মানুষের প্রশংসা পাবার চেষ্টা করি না, কিন্তু আমি আপনাদের জানি, আমি জানি আপনাদের দিলে আল্লাহর প্রতি মহব্বত নেই। আমি আমার পিতার নামে এসেছি আর আপনারা আমাকে গ্রহণ করছেন না, কিন্তু অন্য কেউ যদি তার নিজের নামে আসে তাকে আপনারা গ্রহণ করবেন। আপনারা একজন অন্যজনের কাছ থেকে প্রশংসা পাবার আশা করেন, কিন্তু যে প্রশংসা একমাত্র আল্লাহর কাছ থেকে পাওয়া যায় তার চেষ্টাও করেন না। এরপরে আপনারা কেমন করে ঈমান আনতে পারেন? মনে করবেন না যে পিতার কাছে আমি আপনাদের দোষী করব, কিন্তু যে মুসার উপরে আপনারা আশা করে আছেন সেই মুসাই আপনাদের দোষী করছেন। যদি আপনারা মুসাকে বিশ্বাস করতেন তবে আমাকেও বিশ্বাস করতেন, কারণ মুসা নবী তো আমারই বিষয় লিখেছেন, কিন্তু যখন তাঁর লেখায় আপনারা বিশ্বাস করেন না তখন কেমন করে আমার কথায় বিশ্বাস করবেন?
আপনারা কি শুনেছেন যে কিভাবে ঈসা সেই ফরিসিদের আবারও প্রমাণ দিলেন যারা তাকে হত্যা করতে চেয়েছিলেন? যারা আল্লাহর পাঠানো মসীহকে অস্বীকার করে তারা মসীহের কালাম এবং কাজকে অস্বীকার করে তারা ইয়াহিয়া নবীর সাক্ষ্য অস্বীকার করে, মুসা নবীর সাক্ষ্য অস্বীকার করে এবং কিতাবের সাক্ষ্য অস্বীকার করে। সংক্ষেপে বলা যায়, যারা মসীহকে অস্বীকার করে তারা আল্লাহকে অস্বীকার করে, যারা পুত্রকে অসম্মান করে তারা পিতাকে অসম্মান করে যিনি তাকে পাঠিয়েছেন। ঈসার কালাম এবং কর্তৃত্ব অস্বীকার করার অর্থ হচ্ছে আল্লাহর কালাম এবং কর্তৃত্ব অস্বীকার করা। ঈসা ছিলেন আল্লাহর কালাম এবং তার কাছে আল্লাহর সকল বিচার এবং কর্তৃত্বের ভার দিয়েছেন। যারা আল্লাহ এবং তার নবীদের উপর সত্যিকার অর্থে ঈমান আনে তারা অবশ্যই ঈসার উপর ঈমান আনে, যিনি বেহেশত থেকে আসা মসীহ, কারণ আল্লাহর সকল নবী তার সম্পর্কে সাক্ষী দিয়েছেন। যারা নবীদের লিখনীতে বিশ্বাস করে তারা এটাও বিশ্বাস করে এবং জানে যে মরিয়মের ছেলে ঈসাকে আল্লাহ দুনিয়ার নাজাতদাতা হিসাবে মনোনীত করেছেন। এইভাবে ঈসা ধর্মীয় নেতাদের কথাটি বলেছিলেন।
আপনারা পাক কিতাব খুব মনোযোগ দিয়ে তেলাওয়াত করেন, কারণ আপনারা মনে করেন তার দ্বারা অনন্ত জীবন পাবেন, কিন্তু সেই কিতাব তো আমারই বিষয়ে সাক্ষ্য দেয়। তবুও আপনারা জীবন পাবার জন্য আমার কাছে আসতে চান না। মনে করবেন না যে পিতার কাছে আমি আপনাদের দোষী করব, কিন্তু যে মুসার উপরে আপনারা আশা করে আছেন সেই মুসাই আপনাদের দোষী করছেন। যদি আপনারা মুসাকে বিশ্বাস করতেন তবে আমাকেও বিশ্বাস করতেন, কারণ মুসানবী তো আমারই বিষয়ে লিখেছেন। কিন্তু যখন তার লেখাই আপনারা বিশ্বাস করেন না, তখন কেমন করে আমার কথায় বিশ্বাস করবেন?
আহ, আমরা যেন এই কালামগুলো খুব সতর্কতার সাথে গ্রহণ করি, কারণ আল্লাহ আমাদের এই কালামগুলোর অর্থ সম্পর্কে অন্তর্দৃষ্টি দিতে চায়। আল্লাহ চায় যেন আমাদের দিলে সত্য থাকে। যদি আমরা নবীদের উপর ঈমান এনে থাকি তাহলে আমাদের তার উপরেও ঈমান আনতে হবে, যার বিষয়ে সবাই সাক্ষী দিয়েছে। শ্রোতাবন্ধু, আজকে একটি প্রশ্নের দ্বারা আপনাদের কাছ থেকে বিদায় নেব। আপনি কি সত্যিই নবীদের বিশ্বাস করেন? বেশিরভাগ মানুষই একজনের সাক্ষীতে দ্রুত বিশ্বাস করে ফেলে, কিন্তু আশ্চর্যভাবে অল্প মানুষ আছে যারা আল্লাহর নবীদের উপর বিশ্বাস করে, যারা কিতাব রচনা করেছেন। আপনি কোন পর্যায়ে আছেন?
আপনি কি নবীদের বিশ্বাস করেন?
শ্রোতাবন্ধু, আমাদের সাথে যোগাযোগের ঠিকানা হল TWR বাংলাদেশ, এবং আমাদের একটি মোবাইল নম্বর আপনারা শুনে নিন। আমাদের মোবাইল নম্বর হল 01905880851। আমি আবারও বলছি, 01905880851। আমাদের সাথে আপনারা এই নম্বরে যোগাযোগ করতে পারেন। শ্রোতাবন্ধু, এখানেই আজকে আপনাদের বিদায় জানাতে হচ্ছে, কারণ আমাদের সময় শেষ। যাই হোক, আপনাদেরকে আমাদের আগামী অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানাচ্ছি, যেখানে আমরা ঈসা মসীহের চমৎকার কাহিনী চালিয়ে যাব। প্রভু ঈসা ফরিসিদের যা বলেছিলেন তা গ্রহণের মাধ্যমে যেন আল্লাহ আপনাকে রহমত দান করে এবং কথা বলে।
কিন্তু যখন তার লেখাই আপনারা বিশ্বাস করেন না, তখন কেমন করে আমার কথায় বিশ্বাস করবেন?